ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বুধবার বেলা 11টা, বাংলাদেশ ও ভারতে বুধবার রাত। রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের খবরে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি, পর্যটন ও সংস্কৃতি খাতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আছে কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
কলকাতায় তাই স্থায়ী অফিস গড়তে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ।
আর আজ বুধবার রয়েছে কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের দারিদ্র বিমোচন, অগ্রগতি ও প্রতিবন্ধকতা। তবে সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী এক বোমাবাজ চড়াও হয় জাতিসংঘের একটি যানবহরের উপর, আর তাতে প্রাণ হারিয়েছে কমসে কম 3 ব্যক্তি, জখম হয়েছে 7 জন। এ হামলা হয় আজ বুধবার শহরটির কড়া প্রহরা বেষ্টিত আন্তর্জাতিক বিমানবন্দরটির অদূরে। ওখানটাতেই রয়েছে কিছু সংখ্যক বিদেশি দূতাবাসের ভবন, অট্টালিকা এবং জাতিসংঘের একটি অবস্থান। জাতিসংঘের জনৈক মুখপাত্র বলেছেন, জাতিসংঘের কোনো কর্মীও বিস্ফোরণে হতাহত হয়নি। জঙ্গি গোষ্ঠী আশাবাব এর দায়দায়িত্ব দাবি করেছে। আফ্রিকি ইউনিয়ন বাহিনীর প্রতিরোধের কারণে সোমালিয়ায় আশাবাব এখন আর হালে পানি পাচ্ছে না। তবে ইদানিং কবছর মোগাদিশুতে তারা অসংখ্যবার বোমা হামলা চালিয়েছে। হংকংয়ের অবস্থান ধর্মঘট আন্দোলনের মূল উদ্যোক্তারা কর্তৃপক্ষের দৃষ্টিতে তাদের গণতান্ত্রিক প্রতিবাদ সমাবেশের আয়োজন বেআইনি পরিগণিত হওয়ায় পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। বেনিতাই চান কিনমান এবং চু ইউমিং আজ বুধবার সেন্ট্রাল পুলিশ স্টেশনে গিয়ে হাজির হন। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে বা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে অসম্মতি জ্ঞাপন করে এবং ঘণ্টাখানেক পর তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়। থানার বাইরে এক সংবাদ সম্মেলনে বেনিতাই বলেন, তাদের 3 জনকে বিশেষ একটা করে ফর্ম দিয়ে কি অপরাধের দায় তাঁরা স্বীকার করছেন টিক মেরে মেরে তা পূরণ করতে বলা হয়। অবস্থান আন্দোলনের বেশ কিছু সমর্থকও লাইন বেঁধে দাঁড়িয়ে যান ওই ফর্ম পূরণ করবার জন্য। মতাদর্শীদের কাউকেই পুলিশ গ্রেফতার করবে কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে না। কর্তৃপক্ষের তরফেও ওই আত্মসমর্পণ নিয়ে কোন রকম কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি, একটি প্রোটোকল এবং 2টি সমঝোতা স্মারকে সই করেছে। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি, প্রোটোকল ও সমঝোতা স্মারকে সই করেন সংশ্লিষ্ট দুদেশের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি, পর্যটন ও সংস্কৃতি খাতে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পূত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ভিসা শর্তাবলীর আংশিক বিলোপ, পর্যটন খাতে সহযোগিতা, শ্রমিকদের কর্মসংস্থান সম্পর্কিত 2012 সালের প্রোটোকল সংশোধন এবং সংস্কৃতি ও ঐতিহ্য খাতে সমঝোতা স্মারক। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে তথ্য জানানো হয়েছে। বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। ওদিকে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির অংশীদার হতে মালয়েশিয়ার বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির বিকাশে মালয়েশীয় বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কুয়ালালামপুরে গ্র্যান্ড হায়াত হোটেলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কলকাতায় নতুন স্থায়ী দফতর স্থাপন করছে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের খাগড়াগড় কাণ্ডই পশ্চিমবঙ্গে জঙ্গিদের বারবারন্ত, এই নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা স্বীকার করে নিলেন সংস্থার স্পেশাল ডিজি নবনীত ওয়াসান। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ তথা কলকাতায় তাদের পর্যাপ্ত পরিকাঠামো নেই। অসম থেকে গোটা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত কাজকে পর্যবেক্ষণ করা হচ্ছে দূর থেকেই, কিন্তু সম্প্রতি খাগড়াগড় কাণ্ডে যা ঘটেছে তার জন্য তাদের এ রাজ্য আরো ভাবনা চিন্তা শুরু হতে চলেছে। সেই কারণেই এবার অসমের পাশাপাশি এ রাজ্যেও এনআইএর স্থায়ী ঠিকানা হচ্ছে বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। সূত্রের খবর, কলকাতার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে এনআইএ নিজস্ব একটা অফিস থাকলেও পাশাপাশি একটি দপ্তর তৈরির জন্য রাজ্য সরকারের কাছে তারা ইতিমধ্যে জমিও চেয়েছে। পরমাশিস খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে সিপিএম নেতারা আগে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করলেও এখন তাঁরাই আবার প্রধানমন্ত্রীর কাছে মদত চাইছেন। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
লোকসভা নির্বাচন পর্যন্ত নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করে এসেছিলেন সিপিএম নেতারা। তবে মোদী এখন যখন প্রধানমন্ত্রী, প্রয়োজনে তাঁর দ্বারস্থ হতে দ্বিধা করছেন না তারা। যেমন দিন কয়েক আগেই নরেন্দ্র মোদী ত্রিপুরা সফরে এলে রাজ্যের সিপিএম মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর মন্ত্রিসভার 10 জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, রাজ্যের দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপিও দিলেন। আর পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও বিধানসভার বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র প্রকাশ্য জনসভাতেই ঘোষণা করলেন, মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে চিঠি লিখেছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দলের মধ্যে এই যোগাযোগকে তীব্র কটাক্ষ করেছেন। কিন্তু মানিক সরকার বলেন, ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ও বিরোধী নেতাদের নিয়মিত আলাপ আলোচনা হওয়াটাই তো স্বাভাবিক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যত সত্বর সম্ভব তিনি বর্তমান সংসদ বিলুপ্ত করবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলবার পর ইসরায়েল সংসদের সাংসদেরা এখন 17 মার্চ নতুন নির্বাচন অনুষ্ঠানে সম্মত হয়েছেন। পার্টি কর্মকর্তারা এ দিন ধার্যের সিদ্ধান্ত নেন বুধবার রাতে। মিস্টার নেতানিয়াহু গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীকে বরখাস্ত করে আগাম নির্বাচনের আহ্বান জানানোর একদিন পরেই। মার্চ নির্বাচনের ভোট গ্রহণের পথ প্রশস্ত করতে, সংসদ বিলুপ্ত করতে সংসদে প্রক্রিয়া শুরু করা হচ্ছিলই। জনমত সমীক্ষায় ইশারা মিলছে মিস্টার নেতানিয়াহুর পার্টি সম্ভবত ক্ষমতা ধরে রাখতেই পারবে এবং তিনিই প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত রইতে পারবেন। মঙ্গলবার তিনি বলেন, জনগণের স্পষ্ট রায় চান তিনি, যাতে তিনি তাঁর নীতিমালা নিয়ে এগিয়ে চলতে পারেন। সরকারের ভেতরে ভেতরেই বিরোধী শক্তি ঘাপটি মেরে থাকবে, এ তিনি বরদাস্ত করবেন না। ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং পূর্ব আফ্রিকার বেশ কিছু দেশ আবার একবার সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ দেশরূপে পরিগণিত হয়েছে। ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের এ তালিকা প্রকাশিত হয় বুধবার। তালিকার সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে চিহ্নিত রয়েছে সোমালিয়া, তারপরই রয়েছে সুদান এবং দক্ষিণ সুদানের নাম। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে উত্তর কোরিয়া এবং আফগানিস্তান। ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ 14 দুর্নীতিগ্রস্ত দেশ। 174 দেশের মধ্যে বাংলাদেশেরই অবস্থান। আজ ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত বছর বাংলাদেশের এই অবস্থান ছিল 16। এ সম্পর্কেই রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14 স্থানে। গত বছরই এই অবস্থান ছিল 16। জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী এই সংস্থাটি একযোগে বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক রিপোর্ট প্রকাশ করেছে। আর ঢাকায় বুধবার প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুর্নীতিতে ভালো থেকে খারাপের তালিকার ক্রম অনুযায়ী 175 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 145 নম্বরে। দক্ষিণ এশিয়ায় দুর্নীতিতে আফগানিস্তানের পরেই বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী দুর্নীতিকে সুরক্ষা দেয়া, দুর্নীতি দমন কমিশনের অকার্যকারিতা, রাজনৈতিক ছত্রচ্ছায়া ছাড়াও নানা কারণ উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এদিকে দুর্নীতি দমন কমিশন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে এই রিপোর্ট সঠিক নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ওয়াচ গ্রুপ বলছে, ভারত তার প্রতিবন্ধী নারী ও বালিকা কিশোরীদেরকে জোর করে ভর্তি করছে মানসিক ভারসাম্যহীনদের রাখা হয় যেখানে সেখানে, এবং সেখানে তাদের প্রতি যে আচরণ করা হয় তার চেয়ে শ্রেয় আচরণ করা হয় পশুর প্রতিও। মানবাধিকার ওয়াচ গোষ্ঠীর ওই রিপোর্টে বলা হয়, নারী এবং বালিকা কিশোরীদেরকে মানসিক ভারসাম্যহীন চিহ্নিত করে ফেলে রাখছে তাদের পরিবার পরিজন বা পুলিশ, এবং ওখান থেকে তাদের পালাবারও কোনো পথ বা আশা কোনোটাই থাকে না। রিপোর্টে বলা হয়, এসব নারী বালিকা কিশোরীদের যথোপযুক্ত চিকিৎসা বা সেবা প্রদানের কাজে ব্যর্থ হচ্ছে সরকার। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে বুধবারের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয়, বাংলাদেশে দারিদ্র বিমোচন, অগ্রগতি ও প্রতিবন্ধকতা। আজকের এই হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ রোকেয়া হায়দার। আপনাকে শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটি শুনলেন, আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশে দারিদ্র বিমোচন, অগ্রগতি ও প্রতিবন্ধকতা। শ্রোতারা এ বিষয়ে আপনারা প্রশ্ন করতে চাইলে এই নম্বরে আমাদের সরাসরি ফোন করুন, 2026193062। যেমনটি আমরা সকলেই জানি যে বাংলাদেশে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে লক্ষ্যযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2021 সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং 2030 সাল নাগাদ বাংলাদেশ আরও অনেকখানি এগিয়ে যাবে। কেউ কেউ বলছেন যে বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে পৌঁছবে। সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন যে আগামী 4 বছরে অর্থাৎ 2018 সাল নাগাদ বাংলাদেশে দরিদ্র লোক থাকবে না। তবে এসব বক্তব্য ও প্রাক্কলন সত্ত্বেও অনেকেরই জিজ্ঞাসা যে বাংলাদেশ এখনও যে নানান রকম সমস্যা রয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রয়েছে বিনিয়োগের ঘাটতি, রয়েছে দুর্নীতি, সেসব কিছুর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি দারিদ্র বিমোচনে তার লক্ষ্য অর্জনে সমর্থন হবে দেশটি? এসব জিজ্ঞাসারই জবাব দেবেন আমাদের আজকের প্যানেলিস্ট। টেলিসম্মিলনী লাইনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর রিসার্চ ডিরেক্টর ডক্টর বিনায়ক সেন। ডক্টর সেন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন একই প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
আপনাকেও শুভেচ্ছা।
আমরা নিউ ইয়র্ক থেকে যোগাযোগ করার চেষ্টা করছি ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের ডিরেক্টর এবং লিড অথর ডক্টর সেলিম জাহানকে। এখনও আমরা তাকে লাইনে পাইনি, তবে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে চলে যাচ্ছি। শ্রোতাদের কাছে অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং প্যানেলিস্টদের কাছে অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর। প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি ফেসবুকে। নাজিম মাহমুদ প্রশ্নটি করেছেন, কোত্থেকে করেছেন সেটি লেখেননি, তার ফেসবুক আইডি হচ্ছে নাজিম মাহমুদ। তিনি প্রশ্ন করেছেন, একটি দেশের দারিদ্র মোচন কতখানি হয়েছে এবং কতখানি বাকি আছে তার নির্ধারণ করার মাপকাঠি কি কি? ডক্টর বিনায়ক সেন।
আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি। বাংলাদেশের দারিদ্র
বিমোচনে কতখানি হয়েছে এবং বিমোচন কতখানি হয়েছে এবং কতখানি বাকি আছে এবং তা নির্ধারণ করার মাপকাঠি কি?
মাপকাঠিটি এমনিতে তো আন্তর্জাতিক ভাবে আমরা জানি $1 লাইনের নিচে যারা আছে তাদেরকে দারিদ্র ধরা হয়। আমাদের দেশে অবশ্য ক্যালোরি ভিত্তিতে প্রথম দিকে ধরা হতো, 1112 ক্যালোরির নিচে যারা মাথা কিছু গ্রহণ করছে খাদ্য তাদেরকে দরিদ্র ধরা হতো, 1800 ক্যালোরির নিচে যারা তাদেরকে চরম দরিদ্র ধরা হতো। তো সেই হিসেবে আমরা একটা দারিদ্র পরিস্থিতিতে সহনীয় বা লক্ষণীয় অগ্রগতি দেখতে পাচ্ছি গত 2 দশকে, এবং 62 থেকে সেটা 32% দাঁড়িয়েছে। যে ওভারঅল দারিদ্র এবং চরম দারিদ্র 44% থেকে 18% দাঁড়িয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখন প্রজেকশন নিয়ে এবং প্রজেকশনের ইন্টারপ্রিটেশন নিয়ে, যেমন একটা প্রজেকশন দেখা যাচ্ছে যে যদি আমাদের অর্থনীতি 6% হারে বৃদ্ধি পায়, যেমন পেয়ে আসছে গত 7-8 বছর ধরে, এবং আগামীতেও যদি পায় তাহলে 2021 সাল নাগাদ আমরা চরম দারিদ্রকে অন্তত 6% নামাতে পারব। কিন্তু তারপরও দেখা যাবে যে 1 কোটি জনসংখ্যার বেশি চরম দারিদ্র থেকে যাবে এবং প্রায় 2 কোটি জনসংখ্যার বেশি থেকে যাবে সাধারণভাবে দারিদ্র্যে। কিন্তু এই হিসাবের একটা অনুমান হচ্ছে যে যারা উঠছে তারা উঠছেই, তারা নামছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দারিদ্র্যের ক্ষেত্রে যত না উঠানো তার চাইতেও বেশি হচ্ছে তারা যাতে পিছনে পড়ে না যায় বা আবার যেন উপরে উঠে সাপলুডো খেলার মতো আবার যেন নেমে না যায়, সেইটাকে কিভাবে ঠেকানো যায়, সেই দুর্যোগ দুর্বিপাক স্বাস্থ্য সংকট সেখান থেকে কিভাবে তাদেরকে পরিত্রাণ দিয়ে তাকে একটা সাস্টেইন ভাবে তার ক্লাইমটাকে সাপোর্ট করা যায়, সেই জায়গা সেইটা যদি হিসাবে নেওয়া যায় তাহলে কিন্তু অপটিমিস্টিকও খুব হওয়ার কিছু নেই আবার খুব পেসিমিস্টিকও হওয়ার কিছু নেই, এটা একটা মাঝামাঝি বাস্তবোচিত ভাবে জিনিসটাকে দেখতে হবে।
ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে ডক্টর সেলিম জাহান আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন। আমরা যেমনটি বলছিলাম যে UNDP হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের ডিরেক্টর এবং লিড অথর ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের প্রথম প্রশ্ন যেটির উত্তর একটু আগে ডক্টর বিনায়ক সেন দিচ্ছিলেন সে বিষয়ে আপনার কাছেও যাচ্ছি যে একটি দেশের দারিদ্র বিমোচন কতখানি হয়েছে এবং কতখানি বাকি আছে তা নির্ধারণ করার মাপকাঠি কি কি, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দারিদ্র বিমোচনের সংজ্ঞাটাই বা কি এবং কিভাবে সেটা মাপা হয়? ডক্টর সেলিম জাহান,
আমার মনে হচ্ছে এই ব্যাপারে যে কথাটি আমি প্রথমেই বলতে চাই যে বেশিরভাগ দেশে দেখা যাচ্ছে যে আয়ের একটি পরিমাণ ধরে তারপরে দারিদ্র সীমা নির্ধারণ করা হচ্ছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে মানুষজন সেই দারিদ্র সীমার উপরে বাস করছে কিংবা নিচে বাস করছে এবং একটি সংখ্যাকে বলা হচ্ছে যে এটাই দারিদ্রের একটি চিত্র সেই দেশে। আমার মনে হয় যে এটা খণ্ডিত চিত্র এবং আমার মনে হয় যে কোনো দেশের দারিদ্র যদি বুঝতে হয় তাহলে পরে শুধুমাত্র আয়ের একটি নির্ণায়ক নিয়ে সেটাকে বোঝা যাবে না, তার জন্য মানব উন্নয়নের যে অন্যান্য নির্ণায়ক গুলো আছে, অন্যান্য দিকগুলো আছে, সেগুলোর দিকেও দৃষ্টি ফেরাতে হবে। স্বাস্থ্য একটি বড় প্রশ্ন, শিক্ষা এবং জ্ঞান সেখানে কতখানি হচ্ছে, রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষজন কতখানি অংশগ্রহণ করছে, সেখানে মানুষের নিরাপত্তা কতখানি আছে, সেই জন্য সেই সমস্ত দিক থেকে একটি সর্বাঙ্গীন এবং একটি বড় রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে আমার মনে হয় যে দারিদ্রের নির্ণায়ক নির্ধারিত হওয়া উচিত এবং সেইটা যদি আমরা করি তাহলে পরে শুধুমাত্র একটি আয়ের সীমারেখা দিয়ে আমরা সেটাকে নির্ধারণ করব না, বরং বঞ্চনা এবং সেখানে যে হতদরিদ্রের সংখ্যা কত সেই সমস্ত বিষয়গুলোকেও আমরা নিয়ে আসতে পারবো। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মতো একটি দেশে শুধুমাত্র আয় দিয়ে বা আয়ের দারিদ্র সীমা নির্ণায়ক দিয়ে দারিদ্রকে নির্ধারণ করাটা বোধ হয় সমীচীন নয়।
এ প্রসঙ্গে ডক্টর নাজরীন আহমেদ আলোকপাত করবেন একটু।
জি, ইতিমধ্যে দুজন বিশেষজ্ঞ এসব ব্যাপারে তারা কথা বলেছেন এবং আমি সেলিম জাহান যেখানে শেষ করছিলেন ওনার কথা থেকে বলছি যে দারিদ্রের এই যে সংজ্ঞাগত বিষয়ে যখন আমরা পরিমাপ করি উনি সঠিকভাবেই তুলে ধরেছেন এবং সেই ক্ষেত্রে দরিদ্র জনগণের মধ্যেও কিন্তু এমন থাকে যে যারা কিছু বিশেষ কারণে সেই তাদের দরিদ্র অবস্থা থেকে বের হওয়ার ক্ষেত্রে তাদের বেশি সমস্যা থাকে, যেমন যে প্রতিবন্ধী, তারপর সমাজে থার্ড জেন্ডার আমরা যেটাকে বলছি সেই ধরনের যারা অবস্থায় আছেন তাদের কিন্তু দরিদ্রদের মধ্যেও তারা যে দরিদ্র অবস্থা থেকে উঠে আসার ক্ষেত্রে তাদের কিছু ইনহেরেন্ট প্রতিবন্ধকতা থাকে এবং সেই জায়গাগুলো আসলে শুধু ইনকাম দারিদ্র দিয়ে দেখলে হবে না, তাদের জন্য কিন্তু অনেক স্পেশাল নিড দরকার, অনেক আমরা জানি ফিমেল হেডেড হাউসহোল্ডের জন্য স্পেশাল মেজার্স নেওয়া দরকার। কাজেই দারিদ্রের যখন পরিমাপ করা হচ্ছে কতজন দারিদ্র সেই সংখ্যাটা গোনার পাশাপাশি এই দরিদ্র জনগণ সেই দারিদ্রের যে সীমারেখা সেটা যেভাবেই আমরা নির্ধারণ করি না কেন সেটা থেকে ওঠার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা কার কত ধরনের আছে সেইটা অ্যাড্রেস হওয়াটা আমি মনে করি জরুরি যখন আমরা পরিমাপ করছি।
ধন্যবাদ। আমাদের টেলিফোন আসা শুরু হয়েছে, আমরা প্রথম লাইনে যাচ্ছি ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, আমি তাসনিম আফিফা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্যানেলিস্টদের কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো যে বিগত কয়েক বছরে বাংলাদেশের দারিদ্র্যের হার অনেকটাই কমে এসেছে আমরা দেখলাম এবং আমরা বাংলাদেশকে রোল মডেল হিসেবে উদাহরণ দিতে পারি, কিন্তু আসলে পুরোপুরিভাবে বাংলাদেশের দারিদ্র বিমোচন করতে হলে আমাদের সরকারের কি কি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করা উচিত বলে আপনারা মনে করেন? এবং আমার আরো একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আমরা সবসময় লক্ষ্য করে আসছি যে বাংলাদেশের উচ্চবিত্ত শ্রেণীর সম্পত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অবস্থানে রয়েছে তাদের অবস্থা বরাবরের মতো যা ছিল তাই রয়ে যাচ্ছে। এর পেছনের কারণটা আসলে কি আপনারা মনে করছেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। এই প্রশ্নের উত্তরের জন্য আমি প্রথমে যাচ্ছি ডক্টর বিনায়ক সেনের কাছে। ডক্টর সেন,
আসলে দারিদ্র বিমোচনের জন্য সম্পূর্ণভাবে তাকে নির্মূল করার জন্য দরকার এখন একটা বিগ পুশ। আমি এটাকে বলছি যে মিনি বিগ পুশ, বিগ পুশ বলছি না। উদাহরণ হিসেবে বলি যে সরকার কর্তৃক পরিচালিত যে সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেটাকে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম বলি, সেই সব অনেকগুলো প্রোগ্রাম আছে, প্রায় 95টির মতো প্রোগ্রাম আছে ছোট বড় মিলিয়ে। কিন্তু যেগুলো তার মধ্যে তাৎপর্যপূর্ণ প্রথম দিককার 10-15টা প্রোগ্রাম, তাতে মাথা পিছু সুবিধাভোগী কিছু দেওয়া হয় মাসে 500 থেকে 600 টাকা করে, ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে 300 টাকাও দেওয়া হয়। এখন এর পরিমাণ বর্তমানে কৃষি মজুরি, চলতি বাজারে কৃষি মজুরি হচ্ছে দৈনিক 300-350 টাকা করে, এবং ঢাকার আশেপাশে তো বিভিন্ন জায়গাতে এখন এই যে লিন সিজনে আমি সেদিন দেখলাম কেরানীগঞ্জের দিকে এটা 400 টাকা করে। তো তাহলে দেখা যাচ্ছে এক থেকে দুই দিনের কৃষি মজুরির সমান ভাতা পাচ্ছে এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে। এই পরিমাণ ভাতা পেয়ে একজন চরম দরিদ্র ব্যক্তি কখনোই চরম দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে না, তার কিছুটা উপশম হবে কিন্তু সে নির্মূল হতে পারবে না। এইটা একটা, সুতরাং এটা কত টাকা দিতে হবে, আমরা একটা হিসেব করেছি যে মাসে যদি 1500-1600 টাকা করে দেওয়া হয় দুই বছর ধরে এটা দেওয়া হয়, তাহলে সে চরম দরিদ্র থেকে উঠে আসার একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়। তার মানে এখন যে দেওয়া হচ্ছে তার তিন গুণ দিতে হবে, এখন 500 টাকা দিলে তার 1500 টাকা তিন গুণ বেশি দিতে হবে। আরেকটা হিসাব আপনি বলি প্রাসঙ্গিক বিধায়, যে আমরা হিসেব করে দেখেছি যে জাতীয় আয়ের প্রায় 3% যদি পুনর্বণ্টন করে দেওয়া যেত চরম দরিদ্রদের মাধ্যমে, লোয়ার পভার্টি লাইন ধরে যদি আমি পভার্টি গ্যাপ হিসাব করি তাহলে প্রায় 3% দাঁড়ায়। সেই 3% যদি পুনর্বণ্টন করা যেত তাহলে সবাই উঠে যেতেন চরম দরিদ্রের উপরে। বর্তমানে আমরা সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিতে ব্যয় করছি প্রায় 1.8% মতো, পেনশনকে আলাদা যদি রাখি বাইরে, তার মানে অনেকখানি ব্যয় করছি কিন্তু যথেষ্ট নয়। কিন্তু অনেকখানি ব্যয় সত্ত্বেও যে ফল পাচ্ছি না, তার একটা কারণ হচ্ছে অপ্রতুল বরাদ্দ এবং আরেকটা কারণ হচ্ছে লিকেজ এবং মিস টার্গেটিং, যে চরম দরিদ্র বা দরিদ্র তার কাছে পৌঁছচ্ছে না অথবা সরাসরি ভাবে দুর্নীতি হচ্ছে। সেকেন্ডারি স্টাইপেন্ড স্কিমে 2005-06 সালের দিকে দেখেছিলাম যে আমরা অ্যাকশন এইডের সহায়তায় সমীক্ষা করে যে এক তৃতীয়াংশই যেগুলো ছাত্রী দেখানো হচ্ছে খাতায় পত্রে রেজিস্টারে সেগুলো ভুয়া নামপত্র। তো সেই কারণে এখানে একটা লিকেজেরও ব্যাপার আছে। কিন্তু আমি সবচাইতে বড় পয়েন্ট মনে করি যে আমূল নির্মূল করার জন্য এটা এখানে স্বাস্থ্য বিমা বা স্বাস্থ্য সেবার সম্প্রসারণ অতি জরুরি ভাবে দরকার, কারণ উপরে উঠে গেলেও আবার একটা ঝুঁকি, স্বাস্থ্যগত ঝুঁকি এসে তাদেরকে নিচে নামিয়ে ফেলে, এবং এই স্বাস্থ্যগত ঝুঁকি মানে মোকাবেলা করার জন্য কোন রকম ব্যবস্থা এখন এই মুহূর্তে নেই।
জি, তাসনিমা আফিফার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে উচ্চবিত্তের সম্পত্তি বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা যা ছিল তাই রয়ে গেছে। ডক্টর সেলিম জাহান,
এই প্রশ্নটি আসলে আপেক্ষিক দারিদ্রের প্রশ্ন, এবং এখানে আমরা বলতে চাচ্ছি যে অসমতা যে বৃদ্ধি পাচ্ছে সমাজের মধ্যে সেই দিকেই প্রশ্নকর্তা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন এইটা দূর করতে হলে আমার মনে হয় যে কতগুলো ব্যবস্থার কথা প্রথমে চিন্তা করতে হবে এবং এর আসল কারণ কি সেটাও দেখতে হবে। বাংলাদেশের মতো দেশে এই যে অসমতা বৃদ্ধির একটা প্রধান কারণ হচ্ছে যে ভূমি, ঢাকা শহরে যাদের জমি আছে সেই ভূমি থেকে আমরা যাকে রেন্ট বলে থাকি বা রেন্টিয়ার শ্রেণী যাদেরকে বলে থাকি সেরকমের একটা শ্রেণী কিন্তু সেখানে বেরিয়ে এসছে। দ্বিতীয়ত বহু ক্ষেত্রেই এই যে উপর উচ্চবিত্তের যারা মানুষ তাদের আয়, তাদের যে সম্পদ সেটা কিন্তু খুব আমরা যেটাকে বলি যে প্রোডাক্টিভ সেক্টর থেকে এসছে তা কিন্তু নয়, এবং সেখানে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখব যে সেটা বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা তারা আদায় করেছেন মুদ্রানীতির কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে, এবং বিভিন্নভাবে সেই তাদের যে সম্পত্তি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে আমার প্রথমেই বলতে হবে যে আজকে আমাদের যে প্রবৃদ্ধির রূপরেখা বা অর্থনৈতিক প্রবৃদ্ধির যে স্বরূপ সেটাকে চিন্তা করে দেখতে হবে। একটা অন্তর্ভুক্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাংলাদেশে না করা যায়, যেখানে দরিদ্র জনগণ যারা রয়েছেন তাদের কর্মনিয়োজন, তাদের আয়ের প্রবৃদ্ধি আরো দ্রুত হারে যদি না করা যায় বাকি অর্থনৈতিক দিক থেকে, তাহলে কিন্তু এই অসমতাকে কমিয়ে আনা যাবে না। সুতরাং অন্তর্ভুক্ত একটা প্রবৃদ্ধি যেখানে মূলত প্রবৃদ্ধির মূল বিন্দুটি হবে যেখানে দরিদ্র জনগণ কাজ করছেন, যে সমস্ত খাতে তাদের আয় এবং তাদের কর্মনিয়োজন নিয়োজিত সেখানে পুরোপুরিভাবে লক্ষ্য রাখা। দ্বিতীয় হচ্ছে যে রাজস্ব নীতিকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে রাজস্ব নীতির ক্ষেত্রে বাংলাদেশে যে ধরনের কর প্রথা আছে তাকে আমরা খুব বলতে পারি না যে সেটা বর্তমানে যে অবস্থানে আছে সেটা এই অসমতাকে দূর করে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে উচ্চবিত্ত মানুষদের যে আয় এবং বিশেষত সম্পদ, সেই সম্পদের ওপরে কোনোভাবে এই রাজস্ব নীতিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এবং সেখানে যারা উচ্চবিত্তের মানুষ আছেন তাদের কাছ থেকে কর কতখানি আদায় করা যেতে পারে সেটার দিকে আমার মনে হয় যে দৃষ্টি দিতে হবে। এবং তৃতীয়ত এবং শেষ কথা হচ্ছে যে মূলত যে সমস্ত সেবামূলক খাত আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, তাতে দরিদ্র এবং দরিদ্রতম মানুষের অংশগ্রহণ কতখানি, সেই সুবিধাটা তারা কিভাবে পাচ্ছেন এবং পাচ্ছেন কিনা সেটার দিকেও দৃষ্টি রাখতে হবে। এবং শেষ কথা যেটা বিনায়ক বলেছে তার কথার সূত্র ধরেই আমি বলছি যে সামাজিক সুরক্ষার যে ব্যবস্থাটার কথা বিনায়ক বিশেষভাবে বলেছেন সেইটাকে কিন্তু আমাদের আমাদের নীতিমালা এবং আমাদের কর্মপ্রণালীতে নিয়ে আসতে হবে।
ডক্টর নাজনীন আহমেদ।
জি, বাকি প্যানেলিস্ট যা বলেছেন সেগুলোকে সমর্থন করে আমি রিপিট না করে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আসলে দরিদ্র মানুষ এবং যারা ধনী তার মধ্যে গ্যাপ কমিয়ে আনার মানে হচ্ছে উন্নয়নের সুফলটা যেন দরিদ্রদের দিকে ইনক্রিজিং হারে যায়। এবং সেটা যদি করতে হয় সেটা একটা হচ্ছে যে দরিদ্র বান্ধব অর্থনৈতিক উন্নয়ন বা দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি যেখানে তাদের আয়ের উপায় তৈরি হবে, এবং অন্যটি হচ্ছে তাদেরকে সামাজিক সুযোগ সুবিধাগুলো অধিক মাত্রায় দেয়। এবং সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না ডক্টর বিনায়ক সেন যেটা বলছিলেন যে সোশ্যাল সেফটি নেটের যে লিকেজ গুলো আছে সেগুলো কমানোর যেমন দরকার, তেমনি ওভারঅল আমাদের যে উন্নয়ন বাজেট রয়েছে যেগুলো রাস্তাঘাট, বাজার তৈরি, ইউটিলিটির অন্য সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে, সেই জায়গায় যত রকম দুর্নীতি এবং লিকেজ আছে সেটাকে কমাতে হবে। কারণ আমাদের মতো দরিদ্র দেশে যতটাই আমরা চাই না কেন, আমরা চাই যে জিডিপির 3% সেফটি নেটে যাক, কিন্তু এখন আমরা যতটুকু যাচ্ছে সেটারও যদি বলা হচ্ছে যে সেটার অর্ধেকের মতোই আসলে কাজে লাগছে না, তো সেইখানেও যদি সেটার সঠিক ব্যবহার করা যায় তাহলেও কিন্তু আমরা গ্যাপটা কমানোর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাব। আর ইনক্রিজিং হারে যদি দরিদ্রদের জন্য উন্নয়নের সুফল দিতে হয় তাহলে কিন্তু ওভারঅল উন্নয়ন বাজেটের সুশাসনপূর্ণ বাস্তবায়নটা ভীষণভাবে দরকার, এবং সেটা হলে তাদের মধ্যে নতুন নতুন কর্মসংস্থানের তাদের জন্য সুযোগ তৈরি হবে এবং সেই আয়টাই পারবে আসলে দরিদ্র আর ধনীর মধ্যে যে অসমতা সেটাকে কমিয়ে আনতে।
জি ধন্যবাদ। আমি জানি যে এটি অত্যন্ত একটি আগ্রহ উদ্দীপক বিষয় এবং আপনারা সকলেই বিশেষজ্ঞ। শুধু সবিনীত অনুরোধ করবো, আমাদের অনেক শ্রোতা আছে, অনেককেই আমরা সুযোগ দিতে চাই প্রশ্ন করার, সেই জন্য উত্তর একটু সংক্ষিপ্ত রাখতে, এবং শ্রোতাদের প্রতিও আগেই অনুরোধ জানিয়েছি যে প্রশ্ন যেন সংক্ষিপ্ত রাখতে। এবার চট্টগ্রাম থেকে লাইনে আছেন একজন, সালাউদ্দিন মোহাম্মদ রেজা। হ্যালো,
সালাউদ্দিন মোহাম্মদ রেজা চট্টগ্রাম থেকে বলছি। দারিদ্র বিমোচনে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের বিভিন্ন সংস্থার দৃষ্টিতে এগিয়ে রয়েছে। সম্ভবত অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাহেব সে দৃষ্টিকোণ থেকে কিছুটা আগবাড়িয়ে বলেছেন আগামী কয়েক বছরে এক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করবে বাংলাদেশ। কিন্তু আমার প্রশ্ন হলো, বর্তমানে দেশে বিদেশি এবং দেশি বিনিয়োগের ক্ষেত্রে যে মন্দাভাব তথা কর্মসংস্থান ও উৎপাদনশীলতার যে মন্থর গতি, তা যদি অব্যাহত থাকে তাহলে কি আদৌ কাঙ্ক্ষিত দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন সম্ভব হবে?
ধন্যবাদ সালাউদ্দিন মোহাম্মদ রেজার। সঙ্গে আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি যশোর থেকে, শ্রাবণী সুর। হ্যালো,
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। প্যানেলের কাছে আমার প্রশ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে, আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ পাব। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলো দেখতে চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত একটি বড় অংশের জনগোষ্ঠীর চাহিদা পূরণ, তাদের আয় বৃদ্ধি এবং